শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمسلمين تضعفين من الرجال والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 1 অক্টোবর, 16 আশ্বিন এবং ফার্সি 9 মেহের। রেডিও তেহরানের শান্ত অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় সন্ধে 5:53, আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.ir/bn। ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শুনতে পাবেন এই ঠিকানায় www.facebook.com/parstoday। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো 2টি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। ইহুদিবাদী ইসরায়েলের পরমাণু বোমা নিয়ে আমেরিকা ও ইউরোপের রহস্যজনক নিরাপত্তা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সুযোগ নেই বলে আইন মন্ত্রণালয়ের মন্তব্যের প্রতিক্রিয়া সম্পর্কে আমাদের বিশেষ সংবাদদাতার পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে তারুণ্যের শক্তিমত্তা কাজে লাগানোর কৌশল শীর্ষক ধারাবাহিক আলোচনা সোনালী সময়। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে সমাজ ও পরিবারে নারীর ভূমিকা বিষয়ক অনুষ্ঠান নারী মানব ফুল। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ ভুল ও অর্থহীন পশ্চাৎপদতা, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মন্তব্য। সন্ত্রাস বিরোধী যুদ্ধে ইরান পাকিস্তানকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে বলে জানালেন ইরানের সর্বোচ্চ সামরিক কমান্ডার। বাংলাদেশে 2018 সালের নির্বাচন নিয়ে বিতর্ক হলেও এবার একটি বিতর্কহীন ভোটের আয়োজন করতে নির্বাচন কমিশনের প্রস্তুতি ঘটনা। এবং ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকারকে স্বৈরাচারী আখ্যা দিয়ে দেশটির তৃণমূল কংগ্রেস বলেছে এভাবে বেশিদিন চলতে পারে না। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট বলেছেন আত্মসমর্পণ কিংবা সমঝোতার অপশন টেবিল থেকে সরিয়ে ফেলা হয়েছে। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণকে ভুল এবং অর্থহীন পশ্চাৎপদতা বলে মন্তব্য করেছেন। তেহরানে ইসলামী ঐক্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত 37তম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি আজ একথা বলেন। তিনি বলেন, ঐক্যের মানে এখন মাজহাব কিংবা ভৌগোলিক ঐক্য নয়, বরং ঐক্য ও সংহতির অর্থ হল মুসলিম উম্মার স্বার্থ রক্ষা করা। তিনি বলেন, শত্রুরা চায় যাতে মুসলিম উম্মার মাঝে ঐক্য ও সংহতি না থাকে, আর যারাই সংহতি ও ঐক্যের পথে অগ্রসর হয় তারা ইসলামের কৌশলের দিকে অগ্রসর হচ্ছে, আর যারা বিচ্ছিন্নতার পথে এগুচ্ছে তারা ইসলামের শত্রুদের পক্ষে কাজ করছে। মুসলিম উম্মার ঐক্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূচক হল ফিলিস্তিন এবং কুদ শরীফের মুক্তি। ইরানের সর্বোচ্চ সামরিক কমান্ডার বলেছেন তাঁর দেশের সশস্ত্র বাহিনী সন্ত্রাস বিরোধী যুদ্ধে পাকিস্তানকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের কাছে পাঠানো এক বার্তায় তেহরানের এই প্রস্তুতির ঘোষণা করেন। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের দুটি মসজিদে শুক্রবারের ভয়াবহ বোমা হামলার নিন্দা জানিয়ে ওই বার্তা পাঠান জেনারেল বাকেরি। শুক্রবারের ওই দুই হামলায় অন্তত 60 জন নিহত ও 70 জনেরও বেশি মুসল্লি আহত হয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণকারী মানুষের সমাবেশে পাশবিক হামলা চালানোয় তীব্র অসন্তোষ প্রকাশ করেন জেনারেল বাকেরি। এই বর্বরচিত হামলায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি প্রদান করা সম্ভব হবে বলে ইরানের সেনা প্রধান আশা প্রকাশ করেন। উদীয়মান অর্থনীতির দেশগুলো জোট ব্রিক্স নিজেদের মধ্যে আর্থিক লেনদেন করার জন্য ব্রিক্স পে নামে যে ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলেছে, ইরান তাতে শিগগিরই যুক্ত হবে বলে খবর দিয়েছেন পার্লামেন্ট স্পিকার বাকের কালিবব। ব্রিক্স পেতে যুক্ত হলে
মার্কিন নিষেধাজ্ঞার ফলে সৃষ্ট বৈশ্বিক লেনদেনে যে অসুবিধা হচ্ছিল তা অনেকটাই লাঘব হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। গালিবভ শনিবার পার্লামেন্ট অধিবেশনে এক বক্তব্যে বলেছেন, 2024 সালের 1 জানুয়ারি ইরান আনুষ্ঠানিকভাবে ব্রিক্স পেতে যুক্ত হবে। ব্রিক্স পের ওয়েবসাইটে বলা হয়েছে, প্রাথমিকভাবে ব্রিক্সভুক্ত দেশগুলো এই ব্যবস্থার আওতায় এলেও ধীরে ধীরে এই সংস্থার বাইরে দেশগুলোকেও এই আর্থিক ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা হবে। ইরানের পার্লামেন্ট স্পিকার বলেন, এর ফলে বৃহৎ রাষ্ট্রগুলোর সঙ্গে তাঁর দেশের আর্থিক লেনদেন করার একটি বড় ধরনের সুযোগ তৈরি হবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে 2014 ও 2018 সালের নির্বাচন নিয়ে বিতর্ক হলেও এবার একটি বিতর্কহীন, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করতে নির্বাচন কমিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে, এমন দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
2014 ও 2018 সালের নির্বাচন নিয়ে বিতর্কের কারণেই বর্তমান নির্বাচন কমিশনের ওপর চাপ বেড়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তবে আগামী নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু করতে সব ধরনের চ্যালেঞ্জ গ্রহণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে কমিশন। আজ রোববার সকালে রাজধানীর আগারগাঁও ইসি প্রশিক্ষণ ইনস্টিটিউটে জাতীয় নির্বাচন উপলক্ষে উপজেলা নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় সিইসি বলেন, জাতীয় নির্বাচন এই কমিশনের জন্য যথেষ্ট চ্যালেঞ্জ। সিইসি বলেন, আস্থার সংকটে নির্বাচনের আসল সংকট, সেটি যেন তৈরি না হয় সেজন্য দায়িত্ব পালনে কর্মকর্তাদের সচেষ্ট থাকতে হবে। কর্মকর্তাদের উদ্দেশ্যে সিইসি আরও বলেন, আপনাদের মনে রাখতে হবে ক্রেডিবল বলে একটা শব্দ আছে, এই শব্দটা শুধু বাংলাদেশের আইনে নয়, সব দেশের আইনে এবং আন্তর্জাতিক যে ICCPR আছে, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, সেখানেও ডেমোক্রেসির ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার করা হয়েছে। নির্বাচনগুলোকে তাই সবসময় ক্রেডিবল হতে হবে।
যেটা চাউল হয়েছে যে নির্বাচনে আমাদের উপর আস্থা নেই, সরকারের উপর আস্থা নেই, এর উপর আস্থা নেই, নির্বাচন নিরপেক্ষ হয় না, তো আমরা কিন্তু এই চ্যালেঞ্জটা গ্রহণ করতে চাই যে না, আমাদের অধীনে আগামীতে যে নির্বাচনটা হবে সেটা অবাধ হবে, নিরপেক্ষ হবে।
বাদশাহ রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বাংলাদেশের শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় সুফি ঘরানার প্রতিষ্ঠান চিশতিনগরে বিশ্বনন্দিত ফার্সি কবি ও মহাতাপস মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। চিশতিনগর শরীফিয়া লাইব্রেরি পাঠচক্রের উদ্যোগে শনিবার আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল রচনা প্রতিযোগিতা। দেশব্যাপী আয়োজিত এই রচনা প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মোট 29 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে সিনিয়র ও জুনিয়র গ্রুপ থেকে প্রথম 5 জনকে মেধা পুরস্কার এবং অন্যদেরকে সৌজন্য পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল রুমি রচিত কবিতার বাংলা ও ইংরেজি অনুবাদের উচ্চ মানসম্পন্ন আবৃত্তি। ভারতে চলতি বছরের শেষের দিকে যে 5 রাজ্যে নির্বাচন হবে তার মধ্যে জনমত জরিপে মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে কংগ্রেস দল এগিয়ে রয়েছে। অন্যদিকে রাজস্থানে বিজেপি কংগ্রেসের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে। এবছরের শেষে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং মিজোরামে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। যে 5টি রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা তার মধ্যে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানে বিজেপি ও কংগ্রেসের বিশেষ নজর রয়েছে, কারণ মধ্যপ্রদেশে বিজেপির সরকার এবং ছত্তিশগড় ও রাজস্থানে কংগ্রেস সরকার ক্ষমতায় রয়েছে। এদিকে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারকে একনায়কতান্ত্রিক ও স্বৈরাচারী আখ্যা দিয়ে জাতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, এভাবে বেশিদিন চলতে পারে না, কেন্দ্রীয় সরকার ধারাবাহিকভাবে পশ্চিমবঙ্গের প্রতি বঞ্চনা করে যাচ্ছে বলেও তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি কেন্দ্রীয় সরকারকে টার্গেট করে বলেছেন, একনায়কতন্ত্র স্বৈরতন্ত্র বেশিদিন চলতে পারে না। তিনি আজ রোববার দিল্লি যাওয়ার আগে ওই মন্তব্য করেন। বিভিন্ন খাতে বাংলার বকেয়া পাওনা আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দিল্লিতে ধর্ণা অবস্থান আন্দোলন করবে তৃণমূল। আগামী 2-3 অক্টোবর দিল্লিতে ওই কর্মসূচি চলবে। তৃণমূলের অভিযোগ, কেন্দ্রীয় সরকার ধারাবাহিকভাবে বাংলার প্রতি বঞ্চনা করে যাচ্ছে এবং বেআইনিভাবে বাংলার মানুষের প্রাপ্য টাকা আটকে রেখেছে। এ প্রসঙ্গে আজ ফুরফুরা শরীফের পীরজাদা ও আইএসএ বিধায়ক নওশাদ সিদ্দিকী প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন,
দুর্নীতিতে নিমজ্জিত হয়েছে দল, এটা থেকে মুক্তি আনার জন্য এবং 2024 লোকসভাকে মাথায় রেখে এই নাটক করতে যাচ্ছে। যদি কেন্দ্র সরকার আমাদের কোনো টাকা রাজ্যের কোনো বকেয়া অনৈতিকভাবে আটকে রাখে তাহলে সুপ্রিম কোর্টে যাক না, ইডি সিবিআই হাত থেকে বাঁচার জন্য সুপ্রিম কোর্টে ঘন ঘন ছুটছে।
অন্যদিকে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বলেন, বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বিমাতৃসুলভ আচরণ মানুষ বারবার চাক্ষুষ করেছে, কিন্তু কেন্দ্রের বর্তমান সরকার বিগত 9.5 বছর ধরে যারা ক্ষমতায় আছে তারা সমস্ত লিমিট অতিক্রম করে ফেলেছে। 20,000 কোটি টাকা খরচা করে প্রধানমন্ত্রীর বাসভবন হবে আর 1.5 লাখ টাকা করে মানুষের টাকা বন্ধ থাকবে, এটা কি বাড়ির টাকা? এ কোথাকার দ্বিচারিতা, কোথাকার একনায়কতন্ত্র, কোথাকার স্বৈরাচারিতা? এটা বেশি দিন চলতে পারে না বলেও মন্তব্য করেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, 1 বছর আগে ইউক্রেনের 4টি অঞ্চলের 1 মিলিয়ন মানুষ সজ্ঞানে তাদের পিতৃভূমির সঙ্গে একীভূত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দোনেস্ক, লুহানস্ক, জাপারোজিয়া ও খেরসন অঞ্চলকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করার প্রথম বার্ষিকীতে দেওয়া এক ভাষণে পুতিন এই মন্তব্য করেন। শনিবার প্রকাশিত এক ভিডিও বার্তায় রুশ প্রেসিডেন্ট আরও বলেন, 4 অঞ্চলের রুশ ভূখণ্ডে অন্তর্গত হওয়া ছিল একটি সত্যিকারের ঐতিহাসিক ঘটনা। তিনি বলেন, দোনবাস, খেরসন ও জাপারোজিয়া অঞ্চলের 1 মিলিয়ন অধিবাসী তাদের পিতৃভূমির সঙ্গে একীভূত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আন্তর্জাতিক রীতিনীতি মেনে এসব অঞ্চলে যে গণভোট হয়েছে তাতে এসব অধিবাসী সজ্ঞানে স্বতঃস্ফূর্তভাবে রাশিয়ায় যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে পুতিন দাবি করেন। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, তার দেশ ইউক্রেনের আরও নতুন নতুন অঞ্চলকে নিজের অন্তর্ভুক্ত করবে। ইউক্রেনের 4টি অঞ্চল, দোনেস্ক, লুহানস্ক, জাপারোজিয়া ও খেরসনকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করার প্রথম বার্ষিকীতে শনিবার এ প্রত্যয় জানান মেদভেদেভ। সাবেক রুশ প্রেসিডেন্ট নিজের টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন, ওই 4 অঞ্চলের জনগণ 1 বছর আগে গণভোটে অংশ নিয়ে তাদের পিতৃভূমির সঙ্গে একীভূত হওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন। তিনি আরও লিখেছেন, ওই সিদ্ধান্ত গ্রহণের ফলে যে কেবল ঐতিহাসিক ন্যায় বিচার পুনরুদ্ধারের সুযোগ সৃষ্টি হয়েছে তাই নয়, সেই সঙ্গে বিষয়টি রাশিয়ার জনগণের ঐক্য, তাদের বিশাল আকাঙ্ক্ষা এবং উৎসর্গের প্রতীক হয়ে উঠেছে। ইউক্রেনে সামরিক সাহায্য পাঠানোর বিরোধী একটি জনপ্রিয় রাজনৈতিক দল স্লোভাকিয়ার সাধারণ নির্বাচনে জয়ী হয়েছে। শনিবার অনুষ্ঠিত নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা গেছে, সাবেক প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর নেতৃত্বাধীন স্মের এসডি পার্টি 23.3% ভোট পেয়ে বিজয়ী হয়েছে। অন্যদিকে মধ্যপন্থী প্রোগ্রেসিভ স্লোভাকিয়া পার্টি পেয়েছে 17% ভোট। পর্যবেক্ষকরা বলছেন, ফিকোর পার্টির ক্ষমতায় আরোহণের অর্থ হবে স্লোভাকিয়ার পররাষ্ট্রনীতিতে আমূল পরিবর্তন। 59 বছর বয়সী ফিকো নির্বাচনী প্রচারে স্পষ্ট করে ঘোষণা করেছেন, তিনি নির্বাচিত হলে ইউক্রেনকে সামান্য একটি গুলিও দেবেন না, উল্টো তিনি রাশিয়ার সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটাবেন। 2022 সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর যেসব দেশ বড় আকারে ইউক্রেনকে পৃষ্ঠপোষকতা দিয়েছে, স্লোভাকিয়া সেগুলোর অন্যতম। সাম্প্রতিক পার্লামেন্ট নির্বাচনের আগ মুহূর্তে স্লোভাকিয়ার প্রতিরক্ষামন্ত্রী মার্টিন স্ক্লেনার কিয়েভ সফর করেন। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এই পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। দখলদার ইসরায়েল বহু পরমাণু বোমা মজুত করলেও এ বিষয়ে কোনো উচ্চবাচ্য নেই ইউরোপ ও আমেরিকার। এ সম্পর্কে এখন শুনুন আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন, শুনুন সোহেল আহমেদের পরিবেশনায়।
দখলদার ইসরায়েলকে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটিতে সই করানোর ন্যায্য দাবি আবারও উত্থাপন করেছে কাতার। একই সঙ্গে তারা ইসরায়েলের পরমাণু স্থাপনাগুলোকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএর সুরক্ষা বলয়ের ভেতরে আনার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে। ভিয়েনায় আইএইএর বার্ষিক সাধারণ অধিবেশন চলার সময় দেশটির পরমাণু নিষিদ্ধকরণ সংস্থার প্রধান আব্দুল আজিজ সালমিন আল জাবরি এ আহ্বান জানান। কাতারের এ কর্মকর্তা তার আহ্বান প্রসঙ্গে বলেন, এটি আন্তর্জাতিক আইন অনুসারে বৈধ দাবি যা অর্ধ শতাব্দী আগে আন্তর্জাতিক সম্প্রদায় এ বিষয়টি অনুমোদন করেছেন। কাতারি কর্মকর্তা বলেন, পরমাণু অস্ত্রমুক্ত মধ্যপ্রাচ্য গঠনের পূর্ব শর্ত হচ্ছে ইহুদিবাদ ইসরায়েলকে আন্তর্জাতিক আইনের আওতায় আনা এবং তার পরমাণু কর্মসূচিকে জাতিসংঘের নজরদারিতে রাখা। ১৯৭০ সালে এনপিটির বাস্তবায়ন শুরু হলেও এখন পর্যন্ত দখলদার ইসরায়েল তাতে সই করেনি। তারা এই চুক্তি লঙ্ঘন করে পরমাণু অস্ত্র তৈরি ও মজুত করেছে। পশ্চিমা দেশগুলোর বিভিন্ন সূত্র মতে ইসরায়েলের কাছে প্রায় ২০০ পরমাণু বোমা রয়েছে এবং আরও ১০০ পরমাণু বোমা তৈরির মতো ইউরেনিয়াম ও প্লুটোনিয়াম তাদের কাছে মজুদ রয়েছে। পশ্চিম এশিয়ায় একমাত্র দখলদার ইসরায়েলের কাছেই পরমাণু বোমা রয়েছে। ইসরায়েল কোনো আন্তর্জাতিক আইন মানে না, মানুষ হত্যা তাদের নেশায় পরিণত হয়েছে। এই বিপজ্জনক অবৈধ রাষ্ট্রযন্ত্রের কাছে গণবিধ্বংসী পরমাণু অস্ত্র থাকলেও কোনো পশ্চিমা দেশের এ বিষয়ে কোনো উদ্বেগ নেই। সেখানে আইএইএর নজরদারি বা পরিদর্শনের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না, কিন্তু এই পশ্চিমা দেশগুলোই ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি নিয়ে প্রতিনিয়ত হইচই করে যাচ্ছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএর নিয়মিত নজরদারি ও পরিদর্শন সত্ত্বেও নানা সন্দেহ ও গুজব রটানো হচ্ছে ইউরোপ, যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের পক্ষ থেকে। যে দখলদার ইসরায়েল আইএইএকে তাদের ওখানে ঢুকতেই দেয় না, সেই ইসরায়েলই প্রতিনিয়ত ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি বন্ধে পদক্ষেপ নেওয়ার জন্য আইএইএকে উস্কানি দিয়ে যাচ্ছে। এ কারণেই আজ বর্তমান বিশ্ব ব্যবস্থায় পরিবর্তন জরুরি হয়ে পড়েছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/pn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে ফিরে আসছি দৃষ্টিপাতে। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এ সম্পর্কে এখন শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর বিষয়ে ৪০১ ধারার ক্ষমতা বলে যে আবেদন নিষ্পত্তি করা হয়েছে সেটা খোলার আর কোনো সুযোগ নেই। আজ রোববার সচিবালয়ে মন্ত্রীর নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, আইনের ৪০১ ধারার কোনো দরখাস্ত যদি একবার নিষ্পত্তি করা হয়, সেই নিষ্পত্তি করা দরখাস্ত পুনর্বিবেচনার আর কোনো সুযোগ থাকে না। খালেদা জিয়ার পরিবার যদি এরপরেও তাকে বিদেশে পাঠাতে চায় তাহলে কী প্রক্রিয়ায় যেতে হবে? এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তাকে এখন যে আদেশ বলে ৪০১ ধারায় দুটি শর্তে ছমাসের জন্য সাজা স্থগিত রেখে মুক্তি দেওয়া হয়েছে সেটা বাতিল করে পুনরায় বিবেচনা করার জন্য সুযোগ থাকলে সেটা করা হবে। তাহলে করণীয় জানতে চাইলে আইনমন্ত্রী নানা ব্যাখ্যা তুলে ধরে বলেন, এখন যে আদেশ আছে সেটা যদি বাতিল করা হয়, বাতিল করে তাকে যদি আবার কারাগারে নেওয়া হয়, তাহলে তিনি আদালতে যেতে পারবেন। এই অবস্থায় তিনি আদালতে যেতে পারবেন এমন কোন সুযোগ নেই। তাহলে কি আদেশ বাতিল করা হবে? এমনটা জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, বাতিল করা অমানবিক, বাতিল করব না।
সব কাজই আইনের মাধ্যমে করতে হয়, আইনের বাইরে গিয়ে করলে পরে এটা একটা খারাপ দৃষ্টান্ত হিসাবে সৃষ্টি হয়। নির্বাহী আদেশে বিদেশে যেতে গেলেও আইনের প্রক্রিয়ার মাধ্যমে সেই নির্বাহী আদেশ দিতে হবে, আইনের বাইরে কোনো নির্বাহী আদেশ হতে পারে না।
আইনমন্ত্রীর বক্তব্যের পরে এ বিষয়ে জানানো প্রতিক্রিয়ায় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল গণমাধ্যমকে বলেছেন, খালেদা জিয়াকে বিদেশে গিয়ে চিকিৎসা নিতে হলে আগে কারাগারে যেতে হবে এবং তারপর আদালতে আবেদন করতে হবে। আইন মন্ত্রণালয়ের এই মতামত খালেদা জিয়ার সঙ্গে ভয়ঙ্কর তামাশা। ব্যারিস্টার কায়সার কামাল আরো বলেন, আজকের এই সিদ্ধান্তের মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে যে দেশে আইনের শাসন নেই। এই সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়ার সঙ্গে ভয়ঙ্কর তামাশা করা হচ্ছে। ফৌজদারি কার্যবিধির 401 ধারায় স্পষ্ট হয়ে বলা আছে, সরকার চাইলেই নির্বাহী আদেশে তাকে মুক্তি দিতে পারে।
রাজনৈতিকভাবে প্রতিহিংসা পরায়ণ হয়ে এই সিদ্ধান্ত নিয়েছে, যদিও দেশ জাতীয় এবং আন্তর্জাতিক আইনে এবং ইনস্টেন্সেস আছে রাজবন্দীদেরকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসা করানো যেতে পারে।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক অনুষ্ঠান সোনালি সময়।
সোনালি সময়। শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। যৌবন কাল ও যৌবনের মেধা এবং এর সুবিধা ও শক্তিকে যথাযথভাবে কাজে লাগানোর গুরুত্ব আর কৌশল বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান সোনালী সময়ের 21তম পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
তরুণ ও যুব সমাজের স্বভাবে যে বৈশিষ্ট্য সবচেয়ে বেশি মাত্রায় প্রকাশ পায় এবং যা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হল তাদের স্বাধীনতাকামী বা স্বনির্ভরতাকামী বৈশিষ্ট্য। স্বাধীনতা হল যুব ও তরুণ সমাজের কাছে সবচেয়ে আকর্ষণীয় ও হৃদয়গ্রাহী শব্দগুলির অন্যতম। কবি নজরুল যুব সমাজের এই বৈশিষ্ট্য তুলে ধরতে গিয়েই তার এক অমর কবিতা বা সঙ্গীতে বলেছেন, মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল, মোরা আকাশের মতো বাধাহীন, মোরা মরুসঞ্চার বেদুইন, বন্ধনহীন জন্ম স্বাধীন, চিত্তমুক্ত শতদল, মোরা দিল খোলা খোলা প্রান্তর, মোরা শক্তি অটল মহিধর, হাসি গান শ্যাম উচ্ছল। তরুণ ও যুব প্রজন্ম অ্যাডভেঞ্চার বা দুঃসাহসিক অভিযান ও রোমাঞ্চকর সব কিছু ভালোবাসে। তারা পেতে চায় সব কিছুতে নতুনত্বের শিহরণ ও অজানাকে জানার আকর্ষণ। সীমিত অভিজ্ঞতা নিয়েই তারা বলতে চায়, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। কিংবা তারা যেন বলতে চায়, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, অথবা বাধা দিলে লাগবে লড়াই, এই লড়াইয়ে জিততেই হবে।
অবশ্য বাস্তবতা হল, যুক্তিহীন ও আবেগ সর্বস্ব পথ চলা অর্থহীন। যদিও এটা ঠিক যে আবেগের ঝড় তুফান কোনো বাধা মানে না এবং এই তুফান স্বেচ্ছায় থামতেও জানে না। কিন্তু স্বাধীনতা তখনই অর্থবহ হয় যখন তার মধ্যে থাকবে প্রজ্ঞার প্রয়োগ, সম্মান ও ব্যক্তিত্বের প্রকাশ এবং পূর্ণতার অদম্য আকাঙ্ক্ষা। আসলে প্রকৃত স্বাধীনতা জোয়ার ভাটার মতো ক্ষণস্থায়ী বা স্বল্পস্থায়ী কোনো বিষয় নয়, বরং তা যুব প্রজন্মকে করে সচেতন ও তাদের উদ্যম আশা আকাঙ্ক্ষার মধ্যে আনে ভারসাম্য। তরুণ ও যুব সমাজ চায় নিজেদের প্রকাশ করতে, অস্তিত্বের জানান দিতে এবং তাদের মতামত এবং ব্যক্তিত্বের দিকগুলো ফুটিয়ে তুলতে। তাই এসবের জন্য দরকার উপযুক্ত মাধ্যম ও সুযোগ এবং তাদের প্রতিভা ও সৃষ্টিশীলতার দ্রুততম বিকাশের ব্যবস্থা। পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে এমনই দুই গুরুত্বপূর্ণ মাধ্যম। পরিবার স্কুলের শিক্ষা ও প্রশিক্ষণ তরুণ এবং যুব সমাজকে করতে পারে দায়িত্ব সচেতন, আর বিশেষ বিশেষ ক্ষেত্রে তাদেরকে স্বাধীনভাবে পথ চলতে দেওয়ার মাধ্যমে, তাদেরকে যৌক্তিক স্বাধীনতায় অভ্যস্ত করে তোলার মাধ্যমেও হতে পারে এই দুই মহতি প্রতিষ্ঠান।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাঁর ইবাদতে লিপ্ত যুবকদের ভালোবাসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, বিচার দিবসে মানুষকে প্রশ্ন করা হবে, যৌবনকালকে কিভাবে ব্যবহার করেছ?
স্বাধীনতা মানে চিন্তা, সংস্কৃতি ও রাজনৈতিক ক্ষেত্রেও সত্য, ন্যায় আর মুক্তির পথে থাকা। তাই স্বাধীনতা এক পবিত্র ধারণা, যা সেই প্রথম মানব থেকে আজ পর্যন্ত মানুষের পরম কাঙ্ক্ষিত বিশ্বজনীন আদর্শ। পবিত্র কোরআনের দৃষ্টিতে মানুষকে অন্যায়, অবিচার ও মিথ্যা সহ সব ধরনের মেকি প্রভুত্বের শৃঙ্খল ও হীন প্রবৃত্তির দাসত্ব থেকে মুক্ত করতেই মহান আল্লাহ পাঠিয়েছেন নবী রাসূলগণকে। স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা, লাগামহীনতা, উদাসীনতা ও খামখেয়ালিপনা নয়। সভ্যতার নামে শয়তানের প্রভুত্ব প্রতিষ্ঠায় মগ্ন শক্তিগুলো নগ্নতা বা অশালীন পোশাক পরাকেও স্বাধীনতা হিসেবে তুলে ধরতে চায় যুব ও তরুণ সমাজের কাছে। অথচ প্রবৃত্তি পূজাকে স্বাধীনতা বলা যায় না। আদর্শবাদিতা ও আত্মবিশ্বাস হচ্ছে স্বাধীনতার দুই সক্রিয় ডানা, যা জীবনকে দেয় অনন্ত মহিমা। আমিরুল মোমেনিন হযরত আলী আলাইহিসসালাম বলেছেন, নিজের ছাড়া অন্য কারো দাস হয় না, কারণ আল্লাহ তোমাকে স্বাধীনতা দিয়ে সৃষ্টি করেছেন। তিনি আরো বলেছেন, যে প্রবৃত্তির দাস সে কখনো মুক্ত হবে না।
আমিরুল মোমেনিনের মতে স্বাধীনতার পথে তথা চিন্তার স্বাধীনতা ও আধ্যাত্মিক স্বাধীনতার পথে আরো কিছু বাধা হল দুনিয়ার পূজা ও আত্মপূজা। মানুষের মন যদি সুবিধাবাদের কাছে ও অলসতার কাছে আত্মসমর্পণ করে, তাহলে সে হয়ে পড়বে প্রবৃত্তির দাস। স্বাধীনতার অর্থ এই নয় যে চরম পন্থায় চলা। পবিত্র কোরআন মুসলমানদেরকে মধ্যপন্থী জাতি বলে উল্লেখ করেছে। ইংরেজ মনীষী জন লকের দৃষ্টিতেও কথিত চরম স্বাধীনতা আসলে স্বাধীনতারই অপব্যবহার। স্বাধীনতা তখনই অর্থবহ যখন স্বাধীনতার সঙ্গে যুক্ত হয় দায়িত্বশীলতা ও নৈতিকতা। স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা বেশি কঠিন। যুব সমাজের মতামতকে মূল্য দেয়া অভিভাবক ও বাবা মায়ের জন্য জরুরি। তাদের মতামত ও দাবি দেওয়া যদি যৌক্তিক হয়, তাহলে সেসব মেনে নেওয়া উচিত। স্বাধীনতা দেওয়ার ক্ষেত্রে পুত্র সন্তান ও কন্যা সন্তানের মধ্যে বৈষম্য রাখা উচিত নয়, তাদেরকে গঠনমূলক সমালোচনা করার প্রশিক্ষণ দেওয়াও জরুরি কর্তব্য।
স্বাধীনতার নামে স্বাধীনতার নানা ধরনের রাজনৈতিক ও বৈষয়িক অপব্যবহার ঠেকানোও জরুরি। পশ্চিমা শক্তিগুলো এখন প্রচার করতে চায় যে কোরআনের অবমাননা করা, ধর্মের অবমাননা করা এবং মুসলিম দেশ ও জাতিগুলোর অবমাননা করা মানে স্বাধীনতা। কিন্তু এই সবই জ্ঞান প্রজ্ঞা ও বিবেক বিরোধী কাজ এবং ধ্বংসাত্মক ও বিশ্বাসঘাতকতামূলক কাজ তথা পুরোপুরি অবৈধ কাজ। তাই তরুণ ও যুব সমাজকে এসব বিষয়ে সচেতন করতে হবে, আর এজন্য কাজ করা সবারই দায়িত্ব। ইসলাম অবমাননাকর প্রচার ও প্রোপাগান্ডাকে বাক স্বাধীনতা বলা যায় না, কারণ ইসলাম হল যুক্তি ও মানব প্রকৃতির ধর্ম। মিথ্যা প্রচার প্রকৃত সত্যকে আড়াল করতে বা সত্যের মহিমাকে চেপে রাখতে পারে না। একদল ইহুদিবাদী প্রচার করে বেড়ায় যে হজরত মরিয়ম চরিত্রহীন নারী বা ব্যভিচারী ছিলেন, নাউজুবিল্লাহ। কিন্তু এই মিথ্যাচার এই মহান নারীর পবিত্রতা ও মহত্বে বিন্দুমাত্র কলঙ্কের দাগ ফেলতে পারে না, কারণ মহান আল্লাহ তাকে পবিত্র বলে ঘোষণা করেছেন। তদ্রূপ নবী রাসুল, পবিত্র কোরআন ও মহানবী পবিত্র আহলে বাইতকে যারা অবমাননার চেষ্টা করে তারা স্বাধীন নয়, বরং তারা মিথ্যা, সঠতা ও হীন প্রবৃত্তি, শয়তান বা জালিমদের জুলুমেরই দাস।
পবিত্র কোরআনে বলা হয়েছে, অপবিত্রতা কোরআনকে স্পর্শ করতে পারে না। এর অর্থ অপবাদ ও অবমাননা পবিত্র কোনো কিছুর পবিত্রতা লঙ্ঘন করতে পারে না ও সত্যের সমুজ্জ্বল মহিমাকে বিন্দুমাত্র ম্লান করতে পারে না। তদ্রূপ ইমাম হুসাইনও বলেছিলেন, অপমান আমাদের তথা রাসুলের আহলে বাইতকে স্পর্শ করতে পারে না। হাদিসে বলা হয়েছে, পবিত্র কোরআন ও মহানবীর আহলে বাইত অবিচ্ছিন্ন। তাই কোরআন পোড়ানো মানে স্বাধীনতা নয় বা কোরআনের উপর প্রকৃত আঘাত নয়, বরং এমন নোংরা কাজ যারা করছে তাদের নোংরা হৃদয় ও অজ্ঞতারই প্রকাশ মাত্র। অবশ্য তা বিশ্বের প্রায় 200 কোটি মুসলমানের অনুভূতির উপর আঘাত। একইভাবে ইয়াজিদ ইমাম হুসাইনকে অপমান করতে পারেনি, বরং ইয়াজিদ ও তার দলবলে মানব জাতির কাছে চির ঘৃণার পাত্র হয়েছে। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে সোনালী সময় শীর্ষক আজকের আলোচনার এখানেই ইতি টানছি। কথা হবে আবারও আগামী পর্বে, আশা করছি তখনও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনার অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা ভালো আছেন। আজ 1 অক্টোবর রোববারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন আইন মন্ত্রণালয়ের না, প্রথম আলো। ইত্তেফাকের খবর, 2 দিনের সফরে ঢাকায় মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেনা বিটার। সংবিধান অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার, বললেন ওবায়দুল কাদের, যুগান্তর। মানব জমিনের শিরোনাম, রিজার্ভের পতন কেন থামছে না। ভারত বিশ্বকাপ, ফের আইসিসির কাছে অভিযোগ করতে হল পাকিস্তানকে, নয়া দিগন্ত। কলকাতার শিরোনাম, 854 কোটি টাকার সাইবার প্রতারণা, হোয়াটসঅ্যাপে পাতা হল জাল, দেশ জুড়ে প্রতারিত বহু মানুষ, আনন্দবাজার পত্রিকা। রাতের দিল্লিতে বেঙ্গল অ্যাসেম্বলি, তৃণমূলের নীল নকশা ঘিরে জোর জল্পনা, সংবাদ প্রতিদিন। মোদীর স্বচ্ছ ভারত অভিযান, রাস্তায় ঝাড়ু হাতে অমিত শাহ থেকে যোগী আদিত্যনাথ আজকাল। দুর্নীতিতে বোঝাপড়া ফাঁস এখন আদালতেও গণশক্তি। শ্রোতাবন্ধুরা, শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদনে আইন মন্ত্রণালয়ের না, প্রথম আলোর এই শিরোনামের খবরে বলা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার অনুমতির বিষয়ে আইন মন্ত্রণালয় না বলে দিয়েছে। আইনমন্ত্রী আনিসুল হক আজ প্রথম আলোকে বলেছেন, আইনগতভাবে অনুমতি দেওয়ার কোনো সুযোগ সরকারের হাতে নেই। দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, তথ্যমন্ত্রী গতকাল বলেছিলেন সরকার খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে যথেষ্ট আন্তরিক। সংবিধান অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার, একথা বলেছেন ওবায়দুল কাদের। যুগান্তর সহ বেশ কয়েকটি দৈনিকের এ শিরোনামের খবরে বলা হয়েছে, সংবিধান অনুযায়ী সরকার দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জাপানের রাষ্ট্রদূতকে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশের মানুষ ভোটের অধিকার চায়, চায় গণতন্ত্রের অধিকার। 2014 ও 2018 সালের নির্বাচন নিয়ে বিতর্কে চাপ আমাদের উপর পড়েছে, এমন বক্তব্য সিইসির। প্রথম আলো সহ বেশ কয়েকটি দৈনিকের এ খবরে লেখা হয়েছে, 2014 এবং 18 সালের নির্বাচন নিয়ে যে বিতর্ক, সেটার চাপ বর্তমান নির্বাচন কমিশনের উপর পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। তিনি বলেছেন, এমন পরিস্থিতিতে কমিশন নির্বাচন বিশ্বাসযোগ্য করার চ্যালেঞ্জ নিতে চায়। তিনি বলেন, নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের বিতর্ক ও সমালোচনা হতে পারে, অতীতেও হয়েছে। সিইসি আরও বলেন, আমরা যে নির্বাচনটি করতে যাচ্ছি সেটার একটা বিশেষ দিক হচ্ছে অভিযোগ বা বিতর্কের মাত্রাটা একটু অতিরিক্ত। অর্থনীতির খবরে মানব জমিনে লেখা হয়েছে রিজার্ভের পতন কেন থামছে না। বিস্তারিত খবরে বলা হয়েছে, বৈদেশিক মুদ্রা আয়ের চেয়ে ব্যয় বেশি হয়, ধারাবাহিকভাবে কমছে দেশের রিজার্ভ। রিজার্ভের পতন ঠেকাতে বাজারে ডলারের প্রবাহ বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক বহুমুখী সিদ্ধান্ত সহ নানা ধরনের বিধিনিষেধ আরোপ করছে, কিন্তু বাস্তবে এর সুফল মিলছে না, উল্টো ডলারের সংকটকে আরও প্রকট করে তুলছে। এতে টাকার মান কমে যাচ্ছে, মূল্যস্ফীতিতে চাপ বাড়াচ্ছে। চলতি অর্থ বছরের শুরু থেকেই বিদেশি ঋণ পরিশোধের চাপ সামলাতে হচ্ছে সরকারকে। রিজার্ভ থেকে ডলার বিক্রি করে ঋণ শোধ করার ধারা অব্যাহত থাকায় রিজার্ভের ক্ষয় মাত্রাতিরিক্তভাবে বেড়ে গেছে। রেমিটেন্স কমে যাওয়ায় প্রতিনিয়ত কমছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। রেমিটেন্সের নিম্নমুখী প্রবাহ এ পতনকে আরও বেগবান করেছে। এতে চলতি মাসে 26 দিনেই রিজার্ভ কমেছে 2 মিলিয়ন ডলারের বেশি, যা এক বছরের মধ্যে সর্বোচ্চ। রিজার্ভের পতন শীঘ্রই কমার সম্ভাবনা নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এবার কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। 854 কোটি টাকার সাইবার প্রতারণা। আনন্দবাজার পত্রিকার এ খবরে বলা হয়েছে, বিনিয়োগের লোভনীয় ছক দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলে কোটি কোটি টাকা প্রতারণার ঘটনা এবার দেশের তথ্য প্রযুক্তি রাজধানী বেঙ্গালুরুতে। অভিযান চালিয়ে পুলিশ 6 প্রতারককে গ্রেপ্তার করেছে। আপাতত ভুয়ো সংস্থাটির 5 কোটি টাকা ফ্রিজ করে রাখা হয়েছে। মাসিক ভিত্তিতে 1,000 থেকে 10,000 টাকা বিনিয়োগ করলেই দৈনিক ভিত্তিতে মিলতে থাকবে 1,000 থেকে 5,000 টাকা পর্যন্ত। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের মতো সমাজ মাধ্যমের অ্যাপ ব্যবহার করে এভাবে এই প্রতারণার জাল বিছিয়েছিল প্রতারকরা। বিপুল মুনাফার লোভে সেই ফাঁদে পা দেন বহু মানুষ। শুধু বেঙ্গালুরুই নয়, এই প্রতারণা চক্রের জাল গোটা দেশেই ছড়িয়ে রয়েছে বলে সন্দেহ গোয়েন্দাদের। জাতিভিত্তিক গণনার দাবি ওড়াতে মোদী সামনে আনছেন সেই ওবিসি পরিচিতি। গণশক্তি পত্রিকার এ খবরে লেখা হয়েছে, কংগ্রেসের জাত ভিত্তিক গণনার দাবি বেশ বিপাকে ফেলে দিয়েছে বিজেপিকে। তিন রাজ্যের ভোট প্রচারেই তা বেশ টের পাওয়া যাচ্ছে। শনিবার মধ্যপ্রদেশে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ফের অন্যান্য জাত ভিত্তিক গণনার দাবি জানান। তিনি বলেন, কেন্দ্রে ক্ষমতায় এলে জাত ভিত্তিক গণনাই প্রথমে করা হবে। দেশে কতজন ওবিসি রয়েছেন তার সঠিক তথ্য জানতেই ওই গণনা করা প্রয়োজন বলে তিনি মনে করেন। আর এই দাবি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে সমগ্র দলকে বেশ চাপে ফেলে দিয়েছে তার প্রমাণ মিলেছে এদিন ছত্তিশগড়ের বিলাসপুরে ওবিসি পরিচিতি সামনে এনে ভাষণ দিলেন নরেন্দ্র মোদী। এদিকে মোদীর স্বচ্ছ ভারত অভিযান রাস্তায় ঝাড়ু হাতে অমিত শাহ থেকে যোগী আদিত্যনাথ। আজকাল পত্রিকার এ খবরে বলা হয়েছে, নরেন্দ্র মোদীর আহ্বানে স্বচ্ছ ভারত অভিযানে সামিল হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে অগণিত সাধারণ মানুষ। সম্প্রতি মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 1 অক্টোবর দেশজুড়ে সাধারণ মানুষের এই কর্মসূচিতে যোগদানের আহ্বান জানান। স্বচ্ছতা হি সেবা কর্মসূচির জন্য 1 ঘন্টা শ্রমদানের জন্য আবেদন করেন তিনি। মহাত্মা গান্ধীর জন্মদিবসের আগে এটিই হবে দেশবাসীর স্বচ্ছাঞ্জলি। প্রধানমন্ত্রীর আহ্বানে রবিবাসরীয় সকাল থেকে এই রাস্তায় বিজেপির নেতাকর্মীরা এদিন সকালেই আহমেদাবাদের রাস্তায় ঝাড়ু হাতে কর্মসূচিতে যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক অনুষ্ঠান নারী মানব ফুল।
নারী মানব ফুল। শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। নারী মানব ফুল শীর্ষক সমাজ ও পরিবারে নারীর আদর্শ ভূমিকা বিষয়ক ধারাবাহিক আলোচনার 37তম পর্বে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন। বর্তমান যুগে সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে নারীর উপস্থিতি অতীতের তুলনায় অনেক ব্যাপক হওয়ায় সমাজে নারী ও পুরুষের সুস্থ সম্পর্কও অতীতের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। শিল্পায়ন, শহরায়ন ও নগরায়ন বেড়ে যাওয়ায় বিভিন্ন গণ লেনদেন কেন্দ্র যেমন অফিস আদালত, কলকারখানা, শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র, স্কুল কলেজ, বাজার ও বিনোদন কেন্দ্রগুলোতে নারী ও পুরুষের উপস্থিতি আগের তুলনায় ক্রমেই বাড়ছে। ফলে যুগোপযোগী ধর্ম হিসেবে নারী পুরুষের সম্পর্কের সীমারেখার বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি জানার গুরুত্বও মুসলমানদের জন্য বেশ জরুরি। ইসলামের দৃষ্টিতে মানুষের রয়েছে দুটি প্রধান দিক, শরীর ও আত্মা। নারী ও পুরুষের পারস্পরিক যোগাযোগ মানুষের মন বা আত্মা এবং শরীরের জন্য যেন ক্ষতিকর না হয় সে লক্ষ্যে ইসলাম কিছু সীমারেখা বা বিধিবিধান মেনে চলার উপর জোর দেয়। তাই মুসলিম ও অমুসলিম পরপুরুষ বা পরনারীর সঙ্গে যোগাযোগ বা সম্পর্ক বিষয়ে মানবীয় প্রকৃতির ধর্ম ইসলামের দিক নির্দেশনাগুলো খুবই যৌক্তিক, নিখুঁত এবং মানব প্রকৃতির সঙ্গে সঙ্গতিপূর্ণ। দেশ, জাতি ও পরিবারগুলোর সুরক্ষার জন্য ও ভবিষ্যৎ প্রজন্মের সুস্থতা ও উন্নতির জন্য এইসব বিধিবিধান মেনে চলা অপরিহার্য।
পরনারী ও পরপুরুষের পারস্পরিক যোগাযোগ যাতে কোনো পক্ষের জন্য ক্ষতিকর না হয় এবং উভয়েই তাদের স্বার্থ ও কল্যাণ থেকেও বঞ্চিত না হয়, সে লক্ষ্যে প্রণীত ইসলামী বিধি নিষেধগুলো মুসলিম বা অমুসলিম নাগরিকদের জন্য স্বাধীনতার পরিপন্থী নয়। ইসলামের হিজাব বা পর্দার বিধানের উদ্দেশ্য হল নারী ও পুরুষ তাদের যোগাযোগ, কথাবার্তা এবং দেখা সাক্ষাৎকে যেন নিষিদ্ধ প্রবৃত্তিপনার কদর্যতা ও পাপ থেকে মুক্ত রাখতে পারে। স্বামী বা স্ত্রী না হয়েও নারী ও পুরুষের অবাধ মেলামেশা বা লাগামহীন সম্পর্ক সুস্থ সামাজিক সম্পর্কের পরিপন্থী। এর ফলে সমাজে বিয়ের হার কমে যায় এবং পরিবার ব্যবস্থা বিপর্যয়ের শিকার হয়। পাশ্চাত্যে নারীকে সব ক্ষেত্রে এমনভাবে টেনে আনা হয়েছে এবং তাদের পোশাকের সংস্কৃতিকে এমনভাবে সাজানো হয়েছে যে তারা যেন পুরুষের ভোগ বিলাসের বা তাদের গণবিনোদন সামগ্রী মাত্র। মাদকাসক্তি ও অ্যালকোহল সেখানে নৈতিকতা ও আধ্যাত্মিকতার চেয়েও জোরালো। ফলে পশ্চিমা সমাজে পরিবারগুলো ধ্বংসের মুখে রয়েছে। নারীকে এই বন্দী দশা থেকে মুক্ত করা খুবই জরুরি। নারী একজন শিক্ষক, বিজ্ঞানী, রাজনীতিবিদ, পরিচালক বা বড় ব্যক্তিত্ব হতে পারেন শালীনতা বজায় রেখেই। তবে নারীর সবচেয়ে বড় পরিচয় হল তারা মাতা, বোন ও স্ত্রীর জাতি। তারা পুরুষের গণভোগের সামগ্রী নন।
যে সমাজে নারীরা হয়ে পড়ে পুরুষের গণভোগের সামগ্রিক বা গণযৌনতায়নের মাধ্যম, কিংবা যেখানে স্বামী স্ত্রীর সম্পর্কের সীমানার বাইরেও পর পুরুষ ও পর নারীর মধ্যে যৌন আবেদনময় সম্পর্ক চর্চার সুযোগ দেয়া হয়, সেখানে পরিবার ব্যবস্থা বিধ্বস্ত হতে বাধ্য। ফলে দেখা যাবে যে বিয়ের প্রতি পুরুষদের আর আগ্রহ নেই, ফলে কমে যাবে জনসংখ্যা ও যুব প্রজন্মের সদস্য সংখ্যা। মুসলিম সমাজের অফিস আদালতে ও অন্য যে কোনো স্থানে নারী পুরুষের এমন পোশাক পরা বা আচরণ করা উচিত নয় যা বিপরীত লিঙ্গের ব্যক্তিকে প্রলুব্ধ করতে পারে অনৈতিক আচরণের দিকে, কিংবা যা নরনারীর প্রতি অসম্মানজনক দৃষ্টির কারণ হয়ে দাঁড়াতে পারে।
ইসলামের দৃষ্টিতে প্রত্যেক পুরুষ ও নারীকে হতে হবে ন্যায় বিচারকামী এবং দৃষ্টি ও পোশাককে রাখতে হবে শালীন ও সংযত। পুরুষ নারীর তুলনায় দৈহিকভাবে শক্তিশালী এবং সমস্যা মোকাবেলায় দৃঢ় মনোবলের অধিকারী, তাই নেতৃত্বের গুরুত্বপূর্ণ দায়িত্ব ও ক্ষমতাগুলো পুরুষের হাতেই থেকেছে যুগে যুগে। ফলে দুর্বল নারীর উপর সবল পুরুষ কখনো আগ্রাসী ভূমিকা রাখতে তথা নারীকে অপব্যবহার করতে সক্ষম হয়। রাজা, বাদশাহ, ধনী ও বলদর্পী শ্রেণীর পুরুষ তাদের ক্ষমতা, পদ ও অর্থকে অপব্যবহার করে শোষণ করেছে নারীকে। যুগে যুগে বড় বড় রাজদরবারে রাজা ও আমির ওমরাদের হেরেমে শোষিত হয়েছে কত শত সহস্র নারী, তা সঠিক সংখ্যা জানা হয়তো কখনো সম্ভব হবে না। অন্যদিকে বর্তমান যুগে বেশি শোষিত হচ্ছে পশ্চিমা নারী সমাজ। তারা পশ্চিমা কোনো দেশেই আর নিরাপদ নন। পশ্চিমা দেশগুলোর কোনো কোনো রাষ্ট্রপ্রধানও জড়িয়ে পড়েছেন যৌন নানা অনাচার ও ব্যভিচারে, যেমন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী লিভ টুগেদারের মাধ্যমে তথা বিয়ে না করেই সন্তানের মা হয়েছেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন অনেক নারী।
ব্রিটেনে মেডিকেল হাসপাতালের অপারেশন থিয়েটারে সিনিয়র পুরুষ সার্জন ও সহকর্মীদের মাধ্যমে নারী সার্জন, ডাক্তার ও নার্সরা ধর্ষিত এবং যৌন নির্যাতন ও নিগ্রহের শিকার হচ্ছে। অপারেশন থিয়েটারের মতো অতি সংবেদনশীল স্থানে এবং অস্ট্রেলিয়ার পার্লামেন্টে অর্থাৎ আইন প্রণয়নের মতো অতি গুরুত্বপূর্ণ স্থানে নারী সাংসদরাও ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার হচ্ছে। তাহলে পশ্চিমা দেশগুলোর কোথাও নারীর নিরাপত্তা নেই। হিজাব ও শালীনতা না থাকার এবং অবাধ যৌনতার অমোঘ পরিণতি হচ্ছে ঠিক এটাই। পারস্পরিক সম্মতির ভিত্তিতে বিবাহ বহির্ভূত সেক্স হচ্ছে জিনা ব্যভিচার, যা পাশ্চাত্যের সমাজে স্বাভাবিক বিষয়। এটা ফ্রি সেক্স নামেও পরিচিত। অনেক পাশ্চাত্যপন্থীর দাবি হল সমাজ থেকে পর্দা বা হিজাব উঠিয়ে দিয়ে ফ্রি সেক্সের প্রবর্তন করলে নারী নির্যাতন ইত্যাদি হবে না বা অনেক অনেক কমে যাবে। কিন্তু বাস্তবে কি তা হয়েছে পাশ্চাত্যে? ধর্ষণ ও নারী নিগ্রহ ও নির্যাতন মোটেই কমেনি, বরং দিনকে দিন তা বাড়ছেই। এমনকি ব্রিটেনের হাসপাতালগুলোর অপারেশন থিয়েটারে নারী সার্জন ও নারী সদস্য ধর্ষিত, এবং অস্ট্রেলিয়ার সংসদের মহিলা সদস্যরা তাদের পুরুষ সহকর্মীদের মাধ্যমে যৌন নির্যাতন ও নিগ্রহের শিকার হচ্ছে।
তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে নারী মানব ফুল শীর্ষক আজকের এই আলোচনার এখানেই ইতি টানছি। আবারও কথা হবে আগামী পর্বে, তখনও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না।
শুনছিলেন সাপ্তাহিক অনুষ্ঠান নারী মানব ফুল। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। ইহুদবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণ, ভুল ও অর্থহীন পশ্চাৎপদতা, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মন্তব্য। সন্ত্রাস বিরোধী যুদ্ধে ইরান পাকিস্তানকে সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে বলে জানালেন ইরানের সর্বোচ্চ সেনা কমান্ডার। বাংলাদেশে 2018 সালের নির্বাচন নিয়ে বিতর্ক হলেও এবার একটি বিতর্কহীন ভোটের আয়োজন করতে নির্বাচন কমিশনের প্রস্তুতি ঘোষণা, এবং ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকারকে স্বৈরাচারী আখ্যা দিয়ে দেশটির তৃণমূল কংগ্রেস বলেছে এভাবে বেশি দিন চলতে পারে না। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপি বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। শ্রোতা ভাই বোনেরা, আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।
Թեհրանն է խոսում։ Իրանի Իսլամական Հանրապետության ձայնի հայերեն ռադիո ժամն եք լսում։